বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 19 ডিসেম্বর, 4 পৌষ এবং ফার্সি 28 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে, মার্কিন মততে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধ যজ্ঞের নতুন নথি প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর অপরাধের নতুন নথি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা।
এছাড়া বাংলাদেশে সরকারি ও বেসরকারি সব স্কুলের শিক্ষার্থীদের লটারি পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমান। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রে আসর, প্রিয়জন, প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা, কথাবার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেছেন সৌদি আরব প্রস্তুত থাকলে সম্পর্ক স্বাভাবিক করে সেদেশে দূতাবাস খোলা হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, ইউক্রেনকে আরও বিশাল সামরিক সহায়তার ঘোষণা ব্রিটেনের। বাংলাদেশকে মেরামতের জন্য বিএনপির রূপরেখা ঘোষণা, ওবায়দুল কাদের বললেন ওরা তো দেশ ধ্বংসকারী। এবং ভারতের কলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল অনুষ্ঠিত, ধৈর্য ধরতে বলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তার বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর উপর মার্কিন নেতৃত্বাধীন চাপ ব্যর্থ করে দিতে পারে। তিনি তেহরান সফররত নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস কোলিনড্রেসের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পশ্চিমা নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট রাইসি বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নয়া পরিকল্পনা প্রণয়ন করেছিল তা ওয়াশিংটনের ভুল হিসাব নিকাশের কারণেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইরান ও নিকারাগুয়ার মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আমেরিকার শত্রুতা ও চাপের মোকাবেলা করাকে ইরান ও নিকারাগুয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়ার যৌথ উপাদান বলে তিনি মন্তব্য করেন। সাক্ষাতে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার মোকাবেলায় ইরানের প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন এবং তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে মানাগুয়ার গভীর আগ্রহের কথা জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব। তেহরান ডায়ালগ ফোরামে তিনি আজ এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, সৌদি আরবকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে ইরানের বিষয়ে গঠনমূলক নীতিকৌশল অনুসরণ করবে। আগামীকাল মঙ্গলবার জর্দানের রাজধানী আম্মানে যে বৈঠক অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে আবদুল্লাহিয়ান বলেন, আসন্ন বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে বিজাতীয় কোনো হস্তক্ষেপ থাকবে না। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা অতীতের মতোই অব্যাহত থাকবে। আমরা আনুষ্ঠানিক কূটনৈতিক পন্থার পক্ষে এবং সৌদি আরব প্রস্তুত থাকলে আমরা দূতাবাস খোলার পথে এগোব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নীতির সমালোচনা করে বলেন, আমেরিকাকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে, তাদেরকে প্রতারণার পথ পরিহার করে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে কথাবার্তায় আন্তরিক হতে হবে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সহযোগিতা করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি এই অভিযোগকে ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রচারণা যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছেন। কানানি গতকাল তেহরানে এক বিবৃতিতে আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত পন্থায় রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চলছে, অথচ মার্কিন কর্মকর্তারা ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে এই অবৈধ সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করতে চান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিথ্যাচার ও প্রচারণার আশ্রয় নিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে প্রচারণার ধূম্রজাল সৃষ্টি করছে তার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। এসব উদ্দেশ্যের কয়েকটি হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা, ইরান ভীতি ছড়িয়ে দেয়া এবং আমেরিকার যুদ্ধংদেহী মনোভাবকে ঢেকে রাখা। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। কিয়েভ নগরীর সামরিক প্রশাসন একথা জানিয়েছে। কর্তৃপক্ষের জারি করা সতর্কতার বিষয়েও জনগণকে মনোযোগী হওয়ার কথা বলেছে। সামরিক প্রশাসন বলেছে, শত্রুরা রাজধানীতে হামলা চালাচ্ছে। কিয়েভের আকাশসীমায় 9টি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ড্রোন হামলা বেড়েছে। নগরীর বেসামরিক প্রশাসন গত মধ্যরাতে প্রথম বিমান সতর্কতা জারি করে, যা 3 ঘণ্টারও বেশি স্থায়ী হয়। দ্বিতীয় সাইরেন বাজানো হয় ভোরে। এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে 30 কোটি 40 লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার এক বিবৃতিতে তার দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। গত 24 ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর বিশেষ অভিযান শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা কিভাবে দেশ মেরামত করবে? বিএনপি মেরামতের যে রূপরেখা দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি বাংলাদেশকে ও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ মেরামতের কাজ করছে আওয়ামী লীগ। সকালে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের 22তম কাউন্সিল প্রস্তুতি স্বেচ্ছাসেবকদের সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশকে বাঁচিয়েছে। আগামীতেও দেশের নেতৃত্ব দিতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানান দলটির সাধারণ সম্পাদক। বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সময়ে সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা কি করে দেশের মেরামত করে? দেশ মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপির আমল থেকে এখন সবকিছু ভালো আছে দাবি করে তিনি বলেন, দেশের মধ্যে যা মেরামত তা আওয়ামী লীগ করেই যাচ্ছে।
এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তারা আবার ওই রাষ্ট্র মেরামত করবে? মেরামত তো শেখ হাসিনা করেছেন বলে আজকে বাংলাদেশ।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ ইস্যুতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে বিরোধীরা। এ নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। বিরোধীদের অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আজ রাজ্যসভায় সংসদের নেতা পীযূষ গোয়েল বলেছেন, কংগ্রেস দল এই ইস্যুতে তুচ্ছ রাজনীতি করছে, এমনকি সংসদের নিয়মকানুন উপেক্ষা করছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় থাকার সময়ও এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়নি। একদিকে সেনাবাহিনী সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে, অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিবৃতি দিয়ে সেনাবাহিনীর মনোবল ভাঙার কাজ করছেন। সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গে বলেছেন, চীন আমাদের জমি দখল করছে, এ বিষয়ে আলোচনা না হলে আমরা আর কি নিয়ে আলোচনা করব। আমরা হাউজে এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু ভারত চীন সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার দাবি প্রত্যাখ্যানের কারণে যৌথ বিরোধী দল আজ রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, একটু ধৈর্য ধরতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার চাকরি প্রার্থীদের 9টি সংগঠন যৌথভাবে মহামিছিলের ডাক দেওয়ায় কলকাতা ধর্মতলা সহ বিভিন্ন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এ প্রসঙ্গে আজ রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন,
পা জোট টোট করে পার্টি করে তো হবে না, যাদের সত্যিকারের চাকরি প্রার্থী তাদের নিশ্চিতভাবে শিক্ষা দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল এবং তাদের ব্যবস্থা হবে, কিন্তু এই জোট রাস্তা এগুলো জোট ভোট এসব দিয়ে হয় না, এটা একটু ধৈর্য ধরতে হবে, নিশ্চিতভাবে হবে।
মিছিলে সামিল হওয়া চাকরি প্রার্থী এক বিক্ষোভকারী বলেন, আমরা 645 দিন ধরে বিক্ষোভ করছি, সরকার যখন এত মানবিক তাহলে নিয়োগ দিচ্ছে না কেন, আমরা কতদিন বসে থাকবো রাস্তায়। মিছিলে সামিল হওয়া বিশিষ্ট প্রাবন্ধিক মিরাতুন নাহার বলেন, পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, এখানে রয়েছে এক দলীয় শাসক দল, তাদের বিরোধিতা করার মতো কেউ নেই, আর বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা নেই, সেই কারণে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরে গেছে ফ্রান্স। এরপরই রাজধানী প্যারিসের সড়কে বিক্ষোভে নামেন দেশটির ফুটবল সমর্থকরা। বিক্ষোভের এক পর্যায়ে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় কয়েক ডজন ব্যক্তিকে আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে পুলিশ লাঠিচার্জ করেছে। এই ঘটনায় বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের আশঙ্কায় খেলা শুরুর আগেই 14,000 পুলিশ মোতায়েন করার কথা জানিয়েছিল ফ্রান্স সরকার। ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনো শহরে বড় পর্দা সরানোর অনুমতিও দেওয়া হয়নি। খেলা শেষ হওয়ার পর শহরে সহিংসতা শুরু হলে দাঙ্গা পুলিশ ফুটবল ভক্তদের উপর টিয়ার গ্যাস ছুড়েছে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, গায়ে ফ্রান্সের পতাকা জড়িয়ে সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল ও আতশবাজি ছুড়েছে। তার জবাবে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। এ সময় সংঘর্ষে জড়িত কয়েক ডজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মার্কিন সরকার চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনকে বুঝিয়ে শুনিয়ে রাশিয়ার সেনাপ্রধানকে হত্যা করা থেকে নিবৃত্ত করেছে। ওই জেনারেলকে হত্যা করা হলে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি সংঘাত বেঁধে যেতে পারে, এই আশঙ্কায় বাইডেন প্রশাসন ইউক্রেনের এ সংক্রান্ত অনুরোধ উপেক্ষা করেছে বলে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিকটি লিখেছে, গত এপ্রিল মাসের শেষ দিকে ওয়াশিংটনের হাতে এ গোয়েন্দা তথ্য আসে যে রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ফ্রন্টলাইন পরিদর্শনে যাবেন। এ সময় মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে এই তথ্য প্রদান থেকে বিরত থাকে এই ভয়ে যে কিয়েভ ওই জেনারেলকে হত্যা করার পরিকল্পনা করতে পারে এবং তা করা হলে সংঘাত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টস এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টস। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন মদদে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযজ্ঞের নতুন নথি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। আন্তর্জাতিক বহু সংস্থার পক্ষ থেকে ইসরায়েলি অপরাধযজ্ঞের তালিকা তুলে ধরা হলেও ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কেন, তার কারণ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে রয়েছে একটি প্রতিবেদন, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর অপরাধের নতুন নথি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ওই অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের বহু অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। সেসব অপরাধের মধ্যে রয়েছে শিশু নির্যাতন, কারাবন্দী নির্যাতন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা এবং চেকপোস্টগুলোতে ফিলিস্তিনি পরিবারগুলোর সঙ্গে কঠোর আচরণ। গার্ডিয়ানের প্রতিবেদনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখযোগ্য। প্রথমত, এসব অপরাধের প্রমাণপঞ্জী দখলদার ইহুদিবাদী সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের কাছ থেকে পাওয়া, যার ফলে এগুলো প্রামাণ্য দলিল। দ্বিতীয়ত, গার্ডিয়ানের প্রতিবেদনে গুরুত্বের সাথে বলা হয়েছে আমেরিকাও এসব অপরাধের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলের অংশীদার। কারণ হল, ওয়াশিংটন সরকার ফিলিস্তিনে দখলদার সেনাবাহিনীর অপরাধযজ্ঞে আর্থিক সহায়তা দেয়। কিন্তু গার্ডিয়ানের প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েলকে মার্কিন রাজনৈতিক সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়নি। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাব সহ এই সংস্থার রীতিনীতি লঙ্ঘন এবং ইসরায়েলের প্রতিরক্ষায় সংস্থাগুলোর নেতিবাচক রায়ের কথাও উল্লেখ করা হয়নি। ইহুদিবাদী ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলো যদি সর্বাত্মক মদত না দিত, তাহলে এত সহজে তেল আবিব ফিলিস্তিনিদের উপর নির্বিচার অপরাধযজ্ঞ চালাতে পারত না। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে নিরবতা ভঙ্গের ক্ষেত্রে গার্ডিয়ানের এই প্রতিবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধযজ্ঞের যেটুকু চিত্র দেখানো হয়েছে, প্রকৃত অপরাধের তুলনায় তা একেবারেই সামান্য। এর আগেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে ইসরায়েলি অপরাধযজ্ঞের তালিকা তুলে ধরা হয়েছে। ওইসব সংস্থা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছিল, কিন্তু আমেরিকার পৃষ্ঠপোষকতা এবং ইউরোপে ইহুদি লবির প্রভাবের কারণে ইসরায়েল আন্তর্জাতিক আদালতে তাদের বিচার কিংবা শাস্তি থেকে নিরাপদ রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে শিক্ষার্থীদের উপর চাপ কমাতে এবং তদবির বন্ধে সরকারি ও বেসরকারি স্কুলে লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে 2020 সাল থেকে। এ সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে সরকারি ও বেসরকারি সব স্কুলে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় লটারি পদ্ধতি চালু হয়েছে 2020 সাল থেকে, শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এবং তদবির বন্ধে এই সিদ্ধান্ত। যদিও আগে বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারি ও অন্যান্য শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো, এতে মেধা যাচাই করার সুযোগ ছিল। দেশের মহানগর পর্যায়ের পরে 2021 সাল থেকে জেলা পর্যায়েও চালু হয় লটারি পদ্ধতি। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে, তবু একেবারে ছোট্ট শিশুদের জন্য লটারিতে ভর্তি অনেকটা সঠিক বলে মনে করছেন কেউ কেউ, কারণ ভালো স্কুলে ভর্তি করানোর জন্য তাদের উপর অনেক চাপ দিতেন অভিভাবকরা। ভর্তির ক্ষেত্রে চলত ভর্তি যুদ্ধ, এরকম যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য লটারি ভালো বলে আখ্যা দিয়েছেন অনেকেই। তবে লটারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়, পদ্ধতিটি নিয়ে আবারও তৈরি হয়েছে সমালোচনা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 2023 সালের ভর্তি পরীক্ষার লটারিতে অনেক শিক্ষার্থীর নাম 6 থেকে 10 বার আসার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে ঢাকার আজিমপুরের এক অভিভাবক নার্গিস মুন্নি রেডিও তেহরানকে বলেন, বাচ্চাকে সারা বছর বিভিন্ন বিষয়ে পড়িয়েও কিন্তু ভর্তি পরীক্ষা না হয়ে লটারি হলো, তবে ভাগ্যের পরীক্ষায় সেলের চান্স হয়নি।
তো বাচ্চাদের শিখতে আমার মতে ইন্টারভিউ নেওয়া ভালো ছিল।
আরেক অভিভাবক বাংলাদেশের জেলা শহর শরীয়তপুরের সরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রোমান বাদশা রেডিও তেহরানকে বলেন, তার মেয়ে দুর্ভাগ্যবশত ঢাকার একটি নামকরা স্কুলের ভর্তি পরীক্ষার ফর্ম জমা দিয়েও লটারিতে চান্স পায়নি।
যে সে চাইলে তো তার ইচ্ছা মাফিক কোন স্কুলে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না, মেধাবী হলেও পারতেছে না অথবা তার চাহিদা অনুযায়ী পারতেছে না, কোনোভাবেই পারতেছে না।
এদিকে টঙ্গীর হাজি সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক রেডিও তেহরানকে বলেছেন,
তো যদি আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা জায়গায় নিতে পারি ওইরকম মান সম্পন্ন, তাহলে আর এই জিনিসটা নিয়ে সমস্যা হবে না।
বাংলাদেশের এই ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে রেডিও তেহরানের সঙ্গে কথা বলেছেন কানাডার টরন্টো প্রবাসী দৈনিক নতুন দেশ সম্পাদক সৌগত আলী সাগর।
আমার মনে হয় যে বাংলাদেশেও সেই ধরনের একটি হোম স্কুলের ব্যবস্থা প্রচলন করা যেতে পারে। সেটি হলে যেটি হবে, অভিভাবকরা তার যে বাড়ির পাশে বা তার যে নেইবারহুডে যে স্কুলটি আছে সেই স্কুলের কোয়ালিটির দিকে মনোনিবেশ করবেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে যথারীতি আমরা তিনজন, আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আজকের অনুষ্ঠান শুরু করব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একটি হাদিস শুনিয়ে। মহানবীর পবিত্র আহলে বাইতের অষ্টম ইমাম হজরত আলী ইবনে মুসা আর রেজা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবার কাছে প্রিয় হতে চায় তার উচিত গোপনে ও প্রকাশ্যে মহান আল্লাহকে ভয় করা।
আমরা সর্বাবস্থায় মহান আল্লাহকে ভয় করে চলব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা হৃদয়। এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গত 8 ডিসেম্বর প্রচারিত রংধনু আসরকে একটি আনন্দের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি লিখেছেন, আজকের পুরো রংধনু অনুষ্ঠান মোহবিষ্ট হয়ে শুনলাম। সত্যি যেন রংধনু একটি আমাদের আনন্দের পাঠশালা। ভালো ফলাফলে বাচ্চারা যেমন খুশি, তাদের বাবা মাও নিশ্চয়ই মহা খুশি। আর এই খুশির বিদ্যাপীঠ যেন রেডিও তেহরানের সকলের প্রিয় অনুষ্ঠান রংধনু। অনুষ্ঠানের ছোট্ট বন্ধু আব্দুল্লাল হিসামের কণ্ঠে ইসলামিক গানটি দারুণ উপভোগ করলাম। আনন্দ ভাগাভাগিতে আমাদেরকে সঙ্গী করায় ধন্যবাদ প্রিয় বাচ্চাদেরকে। সেই সাথে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
রংধনুর এই বিশেষ আয়োজনটি শোনার পর আপনি তাৎক্ষণিকভাবে চিঠি লেখায় আমাদের অনুষ্ঠানটি সার্থক বলে মনে হয়েছে, কারণ অনেকদিন ধরেই আপনার চিঠি পাচ্ছিলাম না। তো সোহেল রানা হৃদয় ভাই, নিরবতা ভেঙে চিঠি লেখা শুরু করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার পূর্বস্থলী থেকে আসা একটি মেইল চেক করছি।
মেইলটি কি হাফিজুর রহমান ভাই পাঠিয়েছেন?
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, অনেকদিন পর হাফিজ ভাইয়ের ইমেল পেলাম। সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, 8 ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র কোরআন তিলাওয়াত ও বাংলা তর্জমার পর বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর এবং পত্রপত্রিকার পাতা কথাবার্তা অনুষ্ঠান নিয়ে সাজানো পুরো পরিবেশনা অত্যন্ত মনোযোগ সহকারে শুনলাম এবং দারুণভাবে উপভোগ করলাম। ভারত, বাংলাদেশ, ইরান সহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর শুনলাম। প্রতিটি খবর যথেষ্ট গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। সুন্দর, আকর্ষণীয় ও মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই।
8 ডিসেম্বর প্রচারিত পুরো অনুষ্ঠান শুনে বিস্তারিত মতামত দেওয়ায় হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মোহাম্মদপুর গ্রামের বন্ধন বেতা শ্রোতা ক্লাবের সভাপতি শ্রী বৃত্তি রায় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের নতুন শ্রোতা, এ বেতারের অনুষ্ঠানমালা নিয়মিত শোনার চেষ্টা করি। বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা শুনে বিশ্বের সকল বিষয়ে সঠিক খবর জানতে পারছি। ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে।
শ্রোতা বন্ধু বৃত্তি রায়, আপনাকেও ধন্যবাদ জানাই মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সেনাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান তার সম্প্রচার বেতার মাধ্যমে ব্যতিরেকে ফেসবুক ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করে থাকে। তবে বাস্তবতা হল রেডিও তেহরানের বেতার সম্প্রচার মান যথেষ্ট উন্নত নয়। তাছাড়া আবহাওয়ার প্রতিকূলতা তো রয়েছেই, সেক্ষেত্রে ফেসবুক সম্প্রচারের মান যথেষ্ট উন্নত আর ফেসবুকে শ্রোতা সংখ্যাও বেশি। কিন্তু দুঃখের হলো সত্য যে ফেসবুক সম্প্রচারের ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার অভাব রয়েছে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেবে।
ভাই বিধানচন্দ্র সন্যাল, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইন্টারনেট সার্ভারের সমস্যার কারণে মাঝে মধ্যে ফেসবুক ও ইউটিউবে লাইভ সম্প্রচারের বিঘ্ন ঘটে। আমরা চেষ্টা করছি সমস্যা কাটিয়ে নির্বিঘ্নে লাইভ সম্প্রচার করতে, তো সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশের ঢাকার সাভারের ইপিজেডের গণক বাড়ি থেকে মোহাম্মদ রোমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 27 নভেম্বর প্রচারিত বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ইত্যাদি প্রতিটি অনুষ্ঠানে আমাদের খুব ভালো লেগেছে। তবে সাপ্তাহিক অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান ও ইরান ইরাক যুদ্ধের ইতিহাস ছিল অসাধারণ। এছাড়া 29 নভেম্বরে হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহার জীবনী ভিত্তিক অনুষ্ঠানটিও খুব ভালো লেগেছে। এরপর এই শ্রোতাবন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক একটি অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দিয়েছেন।
ভাই মোহাম্মদ রোমান, মহানবীর জীবনী ভিত্তিক অনুষ্ঠান প্রচারের যে প্রস্তাব আপনি দিয়েছেন তা আমাদের বিবেচনায় থাকলো। তবে যতদিন না নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে ততদিন আপনি আমাদের ওয়েবসাইট থেকে নূর নবী মুস্তফা এবং প্রাচ্যবিদদের চোখে মহানবী শীর্ষক অনুষ্ঠান দুটি শুনে নিতে পারেন। তো নিয়মিত চিঠি লেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গোপ পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি লিখেছেন, জীবনের সুর তাল ছন্দ খুঁজে পেতে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান সদা জাগ্রত। অন্যদিকে তার চিন্তন ও মনন আমাদের করে তোলে সমৃদ্ধশালী। এ বেতারের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা যেন খবরের ফুলঝুরি।
আমাদের সাপ্তাহিক অনুষ্ঠানমালা সম্পর্কে তিনি কিছু লিখেছেন কি?
হ্যাঁ, আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানে জামশেদ কাশানির তাত্ত্বিক ও ব্যবহারিক বিজ্ঞান যে কত উন্নত ছিল তা সহজেই অনুমেয়। আর ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শুনে আমার উপলব্ধি হল ইরানিদের জয়ের কারণ ইমানি শক্তি ও আল্লাহর স্মরণ।
ভাই দেবাশিস গোপ, ছোট্ট এই চিঠিতে অনেকগুলো বিষয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন আপনি, আশা করি আবারও লিখবেন। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে, আর পাঠিয়েছেন এস এম হৃদয় রহমান। তিনি লিখেছেন, আমার জন্য একটি আনন্দের সংবাদ বয়ে এনেছে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ আয়োজিত শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর আমি প্রথম স্থান অধিকার করেছি, এতে আমি ভীষণ আনন্দিত। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাচ্ছি, সেই সাথে IRIB ফ্যান ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল।
শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয় ভাই হৃদয় রহমান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে প্রতিযোগিতার আয়োজক IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জকে ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত নভেম্বর মাসে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের সিনিয়র শ্রোতা তরুণ মৈত্র। অনুষ্ঠানের এ পর্যায়ে তার অনুভূতি জানবো একটি অডিও বার্তায়।
রেডিও তেহরান বাংলা বিভাগে পক্ষ থেকে নভেম্বর 2022 সালের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত করায় আমি তরুণ মৈত্র গর্বিত, আপ্লুত ও আনন্দিত যে আমার মতন শ্রোতাকে আপনারা গোটা বিশ্বে রেডিও তেহরান বাংলা বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত করার জন্য। রেডিও তেহরান হচ্ছে ধর্ম নিরপেক্ষ এবং নিরপেক্ষতার প্রতীক, এবং একজন সুস্থ মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে তার একটি চাবিকাঠি হচ্ছে রেডিও তেহরান। রেডিও তেহরান থেকে আমি একজন সফল সুস্থ নাগরিক হতে পারাই রেডিও তেহরানের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব, এবং সারা জীবন যেন আমি রেডিও তেহরান বাংলা বিভাগকে ধরে রাখতে পারি সেই দোয়া আপনাদের কাছ থেকে কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেডিও তেহরানের সঙ্গে থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন, সুস্থ মানুষ তৈরি করুন, এবং আদর্শ মানুষ কারিগর হিসাবে রেডিও তেহরানের সঙ্গে থাকলে সমাধান সম্ভব। রেডিও তেহরানের মাধ্যমে আমরা গোটা পারস্য উপসাগর থেকে যে বঙ্গ উপসাগর সেতু বন্ধন করেছে সেই সেতু বন্ধন যেন আরও দৃঢ় হোক এই কামনা করে, এবং সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।
মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় ভাই তরুণ মৈত্র, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। আসরের এবারের মেলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের ভুবির চর থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আতিকুল ইসলাম আতিক। তিনি লিখেছেন, ইরান পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের নিজস্ব ও ইসলামী সংস্কৃতির সমন্বত রাখতে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা মুসলিম বিশ্বে ইরানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। ইরান সেক্ষেত্রে ইসলামী বিশ্বে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে উঠছে দিন দিন।
এরপর অনুষ্ঠান সম্পর্কে আতিক ভাই লিখেছেন, রেডিও তেহরানের গত 27 নভেম্বরে প্রচারিত অনুষ্ঠানমালার সবগুলো ছিল বেশ ভালো লাগার, তবে সবচেয়ে আকর্ষণীয় ও ভালো লাগার পর্ব ছিল নতুন চালু হওয়া নারী মানব ফুল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটিতে। প্রচারিত বিস্তারিত আলোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ। প্রাচীন গ্রীসে নারীদের শোচনীয় অবস্থার আলোচনা এতটাই ভালো ছিল যে ওয়েবসাইট থেকে পরবর্তীতে আরো কয়েকবার শুনেছি।
ইরান এবং রেডিও তেহরান সম্পর্কে মতামত জানানোই আতিকুল ইসলাম আতিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারের চিঠিটি এক শ্রোতা বোনের, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাধার ঘাট থেকে এটি পাঠিয়েছেন মিসেস সুজাতা রাজবংশী। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের এক নতুন শ্রোতা। আমি ফেসবুক আর আপনাদের ওয়েবসাইটে বাংলা অনুষ্ঠান শোনা শুরু করেছি। নারী মানব ফুল অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে, এছাড়াও স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠানটিও দরকারি মনে হচ্ছে।
বোন সুজাতা রাজবংশী, নতুন শ্রোতা হওয়ার বিষয়টি চিঠি লিখে জানানোয় প্রিয়জনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বরিশালের মঠবাড়িয়া থানার দক্ষিণ বন্দর কর্মকারপট্টি থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক পাঠিয়েছেন পরের মেইলটি। একগুচ্ছ কামিনী ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, আমি পড়াশোনার পাশাপাশি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান উপভোগ করছি নিয়মিত। নিয়মিত অনুষ্ঠান শুনলেও প্রিয়জনে আমার চিঠির জবাব শোনার জন্য সোমবারের অপেক্ষায় থাকি।
ভাই কৌশিক, চিঠিপত্রের আসর প্রিয়জনের প্রতি আপনার ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে, আশা করি নিয়মিত লিখবেন। আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আলমিন শেখ হিরামন। তিনি লিখেছেন, গত 4 ডিসেম্বর তারিখে নারী মানব ফুল ধারাবাহিকের তৃতীয় পর্বে প্রাচীন গ্রিক নারীদের জীবনের অনেক অজানা কথা জানতে পারলাম। একই দিন ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক সুখের নীড় অনুষ্ঠানের 38তম পর্ব থেকে জানতে পারলাম, স্বামী ও স্ত্রী কোনো পরিকল্পনা করার পূর্বে দুজনের আলোচনা করা দরকার। এছাড়া 8 ডিসেম্বর প্রচারিত রংধনু আসরটি রংধনুর 7 রঙের মতো জীবনকে রাঙিয়ে দিয়ে গেছে। SSC পরীক্ষায় উত্তীর্ণ 4 বন্ধুর মনের কথা শুনলাম, খুব ভালো ও শিক্ষণীয় ছিল অনুষ্ঠানটি।
আমাদের 3টি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লেখার জন্য ভাই আল আমিন শেখ হিরামন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবার আমরা কয়েকজন DXR বন্ধুর চিঠির প্রাপ্তি স্বীকার করব, যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোহাম্মদ শাহাদত হোসেন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মশিপুর থেকে মোহাম্মদ আব্দুল মান্নান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার, ঝিনাইদহের মহেশপুর থেকে মোহাম্মদ নজরুল ইসলাম, দিনাজপুরের ওসমানপুর থেকে মোহাম্মদ নূর আমিন এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বারুইপাড়া থেকে SM নাজিমউদ্দিন।
তো অনুষ্ঠান শোনার পাশাপাশি শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তো শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি প্রার্থনা সঙ্গীত। হে খোদা দয়াময় রহমান রহিম শিরোনামের গানটির গীতিকার গোলাম মোস্তফা, আর গেয়েছেন বেলাল খান।
আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত সীম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত সীম। ধরনির তুমি অধিপতি, তুমি নিত্য সত পবিত্রতি চির অন্ধকারে তুমি ধ্রুবজ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় ক্ষয় অনন্ত আদি, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন আর কোনো কথা নেই, আর্জেন্টাইন প্রেসিডেন্ট, দৈনিক যুগান্তর, কোর্টের রায় দেখে তৃণমূল বিএনপিকে নিবন্ধনের সিদ্ধান্ত ইসি আলমগীর, দৈনিক মানব জমিন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের, দৈনিক প্রথম আলো, বিশ্বকাপে লোডশেডিং হয়নি বললেন সেতুমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখা ঘোষণা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম, দিল্লিতেই জিজ্ঞাসাবাদ ক্যাস্ট্রোকে ইডির আবেদনে সায় দিল রাউস অ্যাভিনিউ কোর্ট, দৈনিক আনন্দবাজার পত্রিকা, দুর্নীতি খারাপ রাস্তা আর দূষণেই ভারতের বাস্তব, ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির মন্তব্যে বিতর্ক, দৈনিক সংবাদ প্রতিদিন, আলোচনা একগুচ্ছ বিষয়ে দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানাচ্ছি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, বছরের শেষ সময়ে এসে আকস্মিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তারা বলেন, এই বৃত্তি পরীক্ষার কার্যক্রমে বৈষম্য আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পরীক্ষা চালুর মাধ্যমে কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের দৌরাত্ম্য বাড়ারও আশঙ্কা রয়েছে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এই দাবি জানান। জানা যায়, গত 28 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের শেষে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয়, তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যতে শিক্ষা সংস্কারের জন্যও নেতিবাচক হবে।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দেশে লোডশেডিং হয়নি বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ বলতে পারবে না এই সময়ে লোডশেডিং হয়েছে। সবচেয়ে বেশি সংকটের সময় দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা, দারুণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মানুষের চিন্তা চেতনার সঙ্গে সঙ্গতি রেখে পথ চলতে হবে। মানুষ কি চাচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কাজ মানুষকে রক্ষা করা। সংকটকে সম্ভাবনায় রূপ দিয়েছেন করোনায়। এখনও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
দৈনিক মানবজমিনের খবরে লিখেছে, কোর্টের রায় দেখে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোহাম্মদ আলমগীর বলেন, আদালতের রায় অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে, সকল সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আমরা আপিল করতে পারি, আমরা রিভিউ আবেদন করতে পারি, আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইন যেভাবে আছে সেভাবেই কাজ করবে, আইনের সিদ্ধান্ত চূড়ান্ত।
দৈনিক যুগান্তর লিখেছে, 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা, আর এরপরে আনন্দ উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকার এ দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। রোববার বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন, খবর সিনহুয়ার। টুইটারে দেওয়া ওই বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলোয়াড় এবং প্রযুক্তিগত দলকে ধন্যবাদ, তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে। পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন, সর্বদা একসঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, অন্য কোনো কথা নেই।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক খবর, রাষ্ট্রকাঠামো মেরামতে 27 দফা রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই 27 দফা রূপরেখা ঘোষণা করেন। রাষ্ট্রকাঠামো মেরামতের সংক্ষিপ্ত রূপরেখা এরকম, একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ রহিত বা সংশোধন করতে হবে। একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গত শনিবার এ নিয়ে ইডির আবেদনের শুনানির পর সোমবার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আদালত ইডির ওই আর্জি মঞ্জুর করেছে, অর্থাৎ বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা ক্যাস্ট্রোকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্টের অনুমতি পেল ইডি। গরু পাচার মামলায় বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রতকে দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার কথা আর্জি জানাচ্ছিল ইডি। অন্যদিকে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বারবার সেই দাবির বিরোধিতা করে এসেছেন।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, বাস্তব ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। না, কোনো বিদেশি নন, উপরের কথাগুলো বলছেন ভারতেরই একজন প্রথম সারির শিল্পপতি, ইনফোসিস কর্তা এনআর নারায়ণ মূর্তি। তার আরেকটি পরিচয় অবশ্য আছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর তিনি। নারায়ণ মূর্তির এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে নেট দুনিয়ায়। ঠিক কি বলেছেন ইনফোসিস কর্তা? সম্প্রতি একটি তথ্য প্রযুক্তি কলেজের পড়ুয়াদের সেমিনারে গিয়ে ইনফোসিস কর্তা বলেন, ভারতে বাস্তবটা হলো দুর্নীতি, নোংরা রাস্তা, দূষণ এবং অনেক সময় বিদ্যুৎহীনতা। অন্যদিকে সিঙ্গাপুরের মতো জায়গায় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে পরিষ্কার রাস্তা, দূষণ নেই এবং বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সুতরাং আগামী দিনে এই বাস্তবটা বদলানোর দায়িত্ব নিতে হবে পড়ুয়াদেরই। নারায়ণ মূর্তি অবশ্য ভারতের এই সমস্যাগুলিকে সুযোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, আমাদের এই শূন্যতাগুলি আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ। পড়ুয়াদের উদ্দেশ্যে তার মন্তব্য, এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবর্তন করতে হবে। নিজেদের নেতা হিসেবে কল্পনা করা শুরু করুন, অন্যরা পরিবর্তন করবে সেই আশায় না থেকে নিজেরাই পরিবর্তনের লক্ষ্যে কাজে নেমে পড়ুন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরব প্রস্তুত থাকলে সম্পর্ক স্বাভাবিক করে সেদেশে দূতাবাস খোলা হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা, ইউক্রেনকে আরও বিশাল সামরিক সহায়তার ঘোষণা ব্রিটেনের। বাংলাদেশকে মেরামত করার জন্য বিএনপির রূপরেখা ঘোষণা, ওবায়দুল কাদের বললেন, ওরা তো দেশ ধ্বংসকারী। ভারতের কলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল অনুষ্ঠিত, ধৈর্য ধরতে বলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবারে সবশেষে পাওয়া একটি খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সেদেশের দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা করেছেন। আগামী 23 ডিসেম্বর শুক্রবার পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.